শ্রীমদ্ ভাগবতম অনুবাদ এবং তৎপর্য শ্রী শ্রীমদ্ এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা তৃতীয় স্কন্ধ অধ্যায় আঠাইশ শ্লোক সংখ্যা ছ অহিংসা সত্যম অন্তেয়ম অস্তেয়ম যাবত অর্থ পরিগ্রহ ব্রহ্মচর্যম তপঃ শৌচম স্ব অধ্যায়ঃ পুরুষ অর্চনম। অনুবাদ: মানুষে উচিত অহিংসা এবং সত্যতা অনুশীলন করা, চর্য বৃদ্ধি থেকে নিরত থাকা এবং জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সংগ্রহ করা, তার উচিত ব্রহ্মচর্য পালন করা, তপস্যা অনুষ্ঠান করা, পরিষ্কার থাকা, বেদ অধ্যয়ন কর এবং পরমেশ্বর ভগবানের আরাধনা কর। তাৎপর্য: এই শ্লোকে পুরুষার্চনম শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের আরাধনা কর, বিশেষ করে শ্রীকৃষ্ণ রূপের। ভগবদ গীতায় অর্জুনের দ্বারা প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ বা পরমেশ্বর ভগবান, পুরুষং শাশ্বতম। অতএব যোগ অভ্যাস করার সময় মনকে কেবল শ্রীকৃষ্ণের স্বরূপে একাগ্রীভূত করলেই চলবে না, উপরন্ত শ্রীকৃষ্ণের বিগ্রহে নিত্য আরাধনা করা ও আবশ্যকতার্থব্য। ব্রহ্মচারী যৌন জীবন নিয়ন্ত্রণ করে ব্রহ্মচর্যে অনুশীলন করেন, অনিয়ন্ত্রিত ভাবে যৌন সংসর্গে লিপ্ত হয়ে যোগ অভ্যাস করা যায় না, সেইটি সত্যত। তথাকথিত যোগীরা প্রচার করে যে যত ইচ্ছা বিষয় সুখ ভোগ করা সত্ত্বেও যোগী হওয়া যায়, কিন্তু সেইটি সম্পূর্ণ বাজে কথা। এখানে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে যোগীর পক্ষে ব্রহ্মচর্য পালন করা অপরিহার্য। ব্রহ্মচর্যম শব্দটির অর্থ হচ্ছে ব্রহ্মে বা পূর্ণ কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করা। যারা যৌন জীবনের প্রতি অত্যন্ত আসক্ত তারা কৃষ্ণ ভাবনার অনুকূল বিধিগুলি পালন করতে পারে না। যৌন জীবন কেবল বিবাহিতদের জন্য। বিবাহিত জীবনেও যিনি যৌন জীবনকে নিয়ন্ত্রণ করেন তাকেও ব্রহ্মচারী বলা হয়। যোগীর পক্ষে অষ্টেয়ম শব্দটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অষ্টেয়ম শব্দটির অর্থ হচ্ছে চর্য বৃত্তি থেকে নিরস্ত থাকা। ব্যাপক অর্থে যে ব্যক্তি তা প্রয়োজনে অতিরিক্ত সংগ্রহ করে সেও একটি আধ্যাত্মিক সাম্যবাদ অনুসারে ব্যক্তিগত আবশ্যকতার অধিক সংগ্রহ করা যায় না, সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। যে ব্যক্তি তা প্রয়োজনে অতিরিক্ত ধন সম্পদ সঞ্চয় করে কিন্তু যজ্ঞ বা পরমেশ্বর ভগবানের আরাধনায় ব্যয় করে না, সেই একটি মস্ত বরজ। সাধায়ঃ মানে হচ্ছে প্রামাণিক বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। কেউ যদি কৃষ্ণ ভক্ত নাও হয় এবং এবং যোগাভ্যাস করে। তার পক্ষে জ্ঞান অর্জনের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা অবশ্য কর্তব্য। যোগাভ্যাস করাই কেবল যথেষ্ট নয়, একজন মহান ভগবত ভক্ত এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে সমস্ত আধ্যাত্মিক কার্যকলাপ তিনটি সূত্র থেকে জানা উচিত, যথা কি সাধু শাস্ত্র এবং গুরু। পারমার্থিক জীবনে উন্নতি সাধনের জন্য এই তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক। গুরুদেব ভক্তিযোগ সম্পাদনের জন্য আদর্শ শাস্ত্র গ্রন্থ নির্দিষ্ট করে দেন এবং তিনি স্বয়ং কেবল শাস্ত্রের ভিত্তিতে এই উপদেশ দেন। অতএব যোগ সাধনের জন্য আদর্শ শাস্ত্র পাঠ প্রয়োজন। প্রামাণিক শাস্ত্র গ্রন্থ পাঠ না করে যোগে অনুশীলন কেবল সময়ে অপচয় মাত্র। বন্দেহম শ্রীগুরু শ্রীয়তপরকমলম শ্রীগুরুন্ন বৈষ্ণবম শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদা সহগণ ললিতা শিবশাখান্বিতাংশ্চ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যোগী এবং ভোগী এই দুই শব্দটি অর্থ একদম বিপরীত আছে নাকি? যে যোগী আছে সে তো ভোগী হতে পারে না এবং ভোগী তো যোগী হতে পারে। কিন্তু আশ্চর্য ব্যাপার আছে যে বিশেষ করে পাশ্চাত্য দেশের অনেকেই যোগ ব্যায়াম করে কি জন্য? যাতে তাদের সুখ ভোগ জীবনে আরো কুশলভাবে চলতে পারবে, যাতে স্বাস্থ্য খুব ভালো হবে এবং স্বাস্থ্য ভালো হয়ে আমরা আরো উৎসাহের সাথে আরো বলের সাথে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারি, বিশেষ করে যৌন জীবন। তো যোগীদের প্রথম সংকল্প আছে না, যোগ সাধনে মূল ভীতি আছে ইন্দ্রিয়গুলো সংযম কর। কিন্তু ইন্দ্রিয়গুলো সংযম না করার জন্যে পাশ্চাত্য দেশে তথাকথিত যোগাভ্যাস করা খুবই জনপ্রিয় আছে। এই দেশেও আধ্যাত্মিক জীবনের নামে কত অসৎ আচরণ চলছে। তো সৎ এবং অসৎ, সৎ এবং অসৎ এই দুই শব্দ বিপরীত আছে। সৎ মানে যথাবিধি সত্য, এই শ্লোকে সত্য শব্দ আছে, যা করা উচিত। সৎ মানে ভগবান, সত্যম পরম ধীমহি সচ্চিদানন্দ, সত্যম শিবম সুন্দরম। তো সৎ মানে পরম পুরুষ ভগবান এবং সবকিছু যা তার সম্বন্ধে আছে সেটা ও সৎ, সেই জন্য আমরা সদ্গুরু বলি। তো গুরু তো অসৎ হতে পারে না, যদি অসৎ তো কেউ যদি অসৎ হয় তো গুরু হতে পারে না, তবু আমরা সদ্গুরু এই শব্দটি বলি না। তো সদ্গুরু বলা কি দরকার আছে? গুরু তো গুরু, গুরু মানে সদ্গুরু, অসৎগুরু তো হতে পারে না। তো পবিত্র পায়খানা আমরা মল ত্যাগ করি, সে মল তো পবিত্র হতে পারে না আমরা যদি গুরু না হই। তো যেমন মলমূত্র অপবিত্র থাকে তো সে তো তার স্বভাব আছে অপবিত্র, সেটা নয় যে এটা ওই সৎকুলে বিপ্রয়া বড় ব্রাহ্মণদের মলমূত্র আছে তবু অপবিত্র। তো ঠিক সেই ভাবে গুরু মানে সদ্গুরু, অসৎ হতে পারে না তবু আমরা সদ্গুরু এই শব্দ বলি, কারণ মানব সমাজে অনেকে অসৎ কথা প্রচার করে, অসৎ আচরণ করে, তবু নিজেকে গুরু পরিচয় দেয় যে আমি গুরু না, এই আমার গুরু। তো মৎস্য ভোজী আছে তবু গুরু আছে না, অভক্ত আছে, মায়াবাদী আছে, আমার গুরু। তো সৎ মানে কি? সৎ মানে যার সম্বন্ধ আছে পরম সত্য সাথে তিনি সৎ। সৎ মানে যা কর মানে সদাচার মানে যা আচরণ করা উচিত যা দ্বারা পরম সত্য আরাধনা করা হয়, এবং অসৎ তদ্বিপরীত। তো যোগী কি করে ভোগী হতে পারে না, ভোগী কি করে যোগী হতে পারে? কলি যুগে আসলে এই সব ব্যাখ্যা করার দরকার হওয়ার উচিত না, কিন্তু এই কলি যুগে লোকদের মন এত বিভ্রান্ত হয়, লোকদের ধারণা এত বিভ্রান্ত হয় যে লোকেরা মনে করে যে অনেক রকম হিংসা করলেও, অনেক রকম অনাচার কদাচার করলেও আমরা ধার্মিক হতে পারি, অহিংসা। এই শ্লোকে প্রথম শব্দ আছে অহিংসা। তো কি করে আমরা ধার্মিক হতে পারি যদি আমরা হিংসা করি? ধর্ম ধর্মে ভীতি আছে না, ধর্মে লক্ষ্য আছে প্রেম। তো আমরা যদি ভগবানের প্রেম করি কিন্তু ভগবানের সন্তানেরা তাকে আমরা হিংসা করি, তো সেটা কি কি রকম প্রেম? তো আমরা যদি একজনকে বলি আমি আপনাকে খুব ভালোবাসা করি কিন্তু তোমার ছেলেরা তো ঘৃণা করে, দ্বেষ করে, তো সেটা কি রকম ভালোবাসা? তো বুঝতে হবে যে ভগবান হচ্ছেন সকল প্রাণীদের সকল জীবদের পরম পিতা, পিতামহ জগত মাতা ধাত পিতামহ। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে আমি সকলের পিতা, সকল জগৎ নিবাসীদের পিতা। তো অনেকেই বিচার করে যে মানবদের পিতা হচ্ছেন ভগবান, এবং অন্য প্রাণীরা এরা তো পশু শুধু। তো তাদের গলা কাটা এবং তার মাংস খাওয়া সেটা ভালো, কারণ ভগবান আমাদের সেগুলো দিলাম। তো এই এই পৃথিবীতে এই দেখা যায় অনেক গরু আছে, অনেক মুরগি আছে, অনেক ছাগল আছে, অনেক মাছ আছে। তো আছে কি জন্য? তো অবশ্যই ভগবান আমাদের এইসব দিয়ে গিয়েছেন খাওয়ার জন্য। বুঝে না যে এই সকল এই শব্দ আছে না প্রাণী, তো সকল প্রাণীদের প্রাণ আছে। এই প্রাণ এর প্রাণের কি অর্থ? প্রাণ মানে জীবন, জীব। কিন্তু অনেক রকম তর্ক করে বলে যে না না না, শুধুমাত্র মানুষ জীব আছে, মানুষের মধ্যে আত্মা আছে এবং মানুষদের ছাড়া আর সকল প্রাণী অনাত্মিক, কোনো আত্মা নেই। তো সেই রকম দাবি করে এবং ভগবানের নাম নিয়ে হিংসা করে, কিন্তু অহিংসা সেটা ধর্ম, ধর্ম বিচারের প্রথম বিচার অহিংসা হতে হবে। প্রেম সেটা খুব বড় কথা, কিন্তু সর্বপ্রথমে আমরা যদি প্রেম পথে পথিক হতে চাই তো অহিংসা হতে হবে। তো এই জড় জগতে হিংসা ছাড়া কিছুই হতে পারে না। জীব জীবাস্য জীবন, আমরা নিরামিষ আহারি না শাকভোজী, এবং অনেকেই প্রশ্ন করে যে আমরা মাংসাহার করে না, কারণ মাংসাহারের অর্থ হয় হিংসা, কিন্তু শাক সবজি খাইলেও তো সেই সব শাক সবজি হিংসা করা হয়, তারাও প্রাণী আছে। তো মাংসাহারী জন তো গাই গরু ছাগল মৎস্য ইত্যাদি হত্যা করে, এবং শাকাহারী দেয় শাক দেয় হত্যা করা হয়, সেটাও প্রাণী। তো আমাদের কি উত্তর? উত্তর আছে যে অনেক রকম নিরামিষ ভোজন করা হয় যার মধ্যে হত্যা করা হয় না, যেমন দুধ। আমরা দুধ গরু থেকে পাই, তো তার সাথে গরুর হত্যা হয় না। যদি গরুর হত্যা হয় তো পরে দিনেই তো দুধ পাবে না। এবং এই সব রকম শস্য তো কি হয়, তো খেতে ধান আছে, ওই ধান তো একদম পাকা হওয়া পরে তো ধান কাটা হয়, মানে ওই যার মানে ওই প্রান্ত চলে গেছে তো সেই ধান কাটা হয় না। সবুজ ধান আমরা কাটি না, যখন পিলা হয় হলুদ হয়ে যায় তখন আমরা কাটি, তো তার মধ্যেও হত্যা হয় না। তো এখানে বেল আম গাছ আছে না, দেখলাম বেল আছে আর এখানে আম গাছে ফলও হয়নি, এখানে আম ফল দেরি হয়ে আসে না এখানে। তো আমরা ফুল ফল গাছ থেকে পাই, তো গাছে গাছকে কোনো হিংসা করা হয় না, হত্যা হয় না। তো আমরা যদি মাটি থেকে আলু শাক ইত্যাদি পাই, তো এর মধ্যে ওই গাছে হত্যা করা হয়। কিন্তু গরম হাতটা এবং আলো হাতের মধ্যে বহুত বড় তফাত আছে। যারা এই কথা বুঝতে পারে না, তো তাদের বুদ্ধির এবং আলুদের বুদ্ধির মধ্যে তফাত নাই। তাদের মাথায় গোবর না আলু দাম আছে। তবু জীব জীবাস্য জীবনম, প্রকৃতির নিয়ম আছে যে এই জড় জগতে জীবন রক্ষার জন্য এই জীব তো অনজীব খায়। তো আমরা যদি শাক সবজি খাই ভগবানকে অর্পণ না করে, তো সেটা অপাপ। হত্যা না করলে আমরা যদি শুধু দুধ, আমরা যদি ফলাহারে হয় শুধু ফল ও দুধ আমরা যদি খাই, সেটা ফলাহার বলা হয়। তো কোনো হত্যা হয় না ফলাহারের মধ্যে। তবু সেই ফলাহার যদি ভগবান কৃষ্ণকে আপন না করে এবং খায়, তো তার মধ্যে পাপ হবে। কিন্তু সেই পাপ তো গো হাত তো সেই রকম পাপ তো হয় না, তবু পাপ হয়। তো হিংসা সেই তো হয় এই জগতে, পরোক্ষ অথবা অপরোক্ষ ভাবে। আমরা যখন একটু বেড়াইতে যাই, তো হয়তো রাস্তায় কয়েকটা পিপড়ি হবে এবং এরা আমরা যদি না দেখি তাহলে সম্ভাবনা, তো এমনি হেঁটে গেলে আমাদের দ্বারা অনেক পিপড়ি মারা যাবে। সেই জন্য ভারতে এই ধার্মিক সম্প্রদায় আছে জৈন বলে, এবং তাদের এই মুখ্য রীতি আছে পূর্ণ অহিংসা পালন করা। সেই জন্য জৈন সাধুরা যেখানে যায় সেখানে ঝাড়ু লাগায় রাস্তায়, যাতে কোনো পিপড়ি হাত হবে না। কিন্তু ঝাড়ু করার সময় সম্ভবত ওই ঝাড়ু লাগানো দ্বারা এক পিপড়ি তো মারা যাবে, সেটাও সম্ভব। এবং এরা আলু গাজর বিট এই সব খায় না, কারণ বলে যে তো মাটি থেকে আমরা যদি উঠিয়ে নি তো সেটা জীব হত্যা, সেজন্য আমরা খাই না। তো একবার আমি ইউরোপে ছিলাম এয়ারপোর্টে, এয়ারপোর্টে এবং এক ভারতীয় লোক সেই এয়ারপোর্টে ছিল, তো জিজ্ঞেস করছে, তো আমাকে জিজ্ঞেস করে তো কই থেকে আসছেন ইত্যাদি, তো আপনারা ইস্কন, আমি ইস্কন, আপনারা শুদ্ধ শাকাহারী আছে? হ্যাঁ, আমরা কৃষ্ণ প্রসাদ সেবা করি। তো সে মানুষ আমাকে বলেন যে তো আমি জৈন, আমরা আপনাদের থেকে আরো ভালো শাকাহারী আছে, কারণ আমরা আলু গাজর ইত্যাদি খাই না। তো আমি জিজ্ঞেস করছি কেন, সেটা মাটি থেকে উদ্ধৃত হয় এবং সাথে সাথে ওই মাটিতে ওই সব কীট যারা থাকে তো তাদের হিংসা যাতে না হয় আমরা এইসব খাই না। তো আমি বললাম যে আমরা প্লেনে যাচ্ছে, ওই তেল কই থেকে আসে? ওই প্লেনে প্লেনে ইন্ধন কই থেকে আসে? মাটি থেকে। তো এই জড় জগতে, এই জড় জগতে থাকা খালে সে সম্ভব হবে না যে পূর্ণ অহিংসা পালন করে, সেটা সম্ভব না। সেই জন্য এই অহিংসা এই শব্দে প্রকৃত অর্থ আমরা এই কপিল দেবের উপদেশের মধ্যে সেটা আমরা পাই, না অতি হিংসা, না অতি হিংসা, অপ্রয়োজনে হিংসা করা উচিত না। ওই ছোট ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য কিছু হিংসা প্রকাশ করা দরকার আছে। ওই ছোট ছেলেরা আমরা তাদের আমরা যদি শাসন না করি তাহলে এরা বড় হয়ে ছোট ছেলেরা মতো বদমাশ হবে। বদমাশ না, দুষ্ট। ছোট যদি ছোটদের মতো আচার করে সে তো দুষ্ট বলে। তো বড় হয়ে যদি শিশুদের মতো আমাকে দাও সেই রকম আচার করে, মানে ছোট শিশুর তো স্বার্থশীল হয়, তো শুধু নিজে সব প্রয়োজন বুঝে, সবকিছু আমার জন্য হাওড়ে উঠছে, সহযোগিতা তারা কিছু বুঝে না। কিন্তু বড় হয়ে একজন যদি স্বার্থশীল হয় তো সেই দুষ্ট না, সেই বদমাশ। সেই জন্য ওই ছোট শিশুদের শাসন করছে, যেমন আপনি ওই ওই কি ছেলে নামে ছেলে, তো তার মাথা তো নিচে রাখেছে, তো ওই এখন তো ছেলে কিছু বলছে না, কিন্তু সম্ভবত একবার সে তো করলে তো সে প্রণাম করতে শিখে দিচ্ছে। কিন্তু অনেকবার দেখি তো ছোটদের সেই রকম শিক্ষা দেওয়া হয় এবং ছোটেরা ভালো লাগে না, মনে করে কি বাবা আমাকে হিংসা করছে, কি জন্য সেটা করছে। কিন্তু সেইভাবে প্রশিক্ষণ যদি করা না হয় তো বড় হয়ে তো কিছু বুঝবে না এবং সেই অসংস্কৃত হবে। তো শাসন দিতে হবে ছেলেদের, ছেলেদের জন্য শিষ্যদের শাসন গ্রহণ করতে হবে। তো সেইটা একটা রকম হিংসা, কিন্তু সেই এক পরিপ্রেক্ষিতে সেইটা একটা রকম হিংসা। কিন্তু সেই হিংসা যদি না করা হয় তো ফল হবে যে ওই ছেলে বড় হয়ে তো বহুত হিংস্রিক হবে। তো বেশি হিংসা থেকে বাঁচানা করার জন্যে একটু একটু হিংসা করা দরকার আছে। এই কন মাননীয় জর্জ বুশ আমেরিকান বাহিনী পাঠিয়ে দিয়েছেন ইরাকে, কি চলে না কি কারণে জর্জ বুশকে আমাকে জর্জ বুশকে হিংসা করা উচিত না, কি কারণে, কি চলে আমি বলছি না, আমি কি কি কারণে জর্জ বুশ আমেরিকান ফোর্স পাঠাচ্ছিলেন ইরাকে, বলছেন যে ও সেখানে আমাদের সৈন্যরা যদি না থাকে তো অনেক অনেক বেশি হিংসা হবে শান্তি স্থাপন করার জন্য। আমাদের আমেরিকান আর্মি ইরাকে আছে, তো সেটি সম্ভব শান্তি স্থাপন এবং রাখা করার জন্য। এই জগতে কিছু হিংসা হতে হবে, যেমন পুলিশদের কর্তব্য আছে সমাজে সভ্যতায় শৃঙ্খলা রাখা, শান্তি রাখা। কি করে এই চোর ডাকু ইত্যাদি পুলিশে ভয় থেকে গোপনে চুরি করে। তো পুলিশ যদি নিজের কাজ না করে তো চোদের মহোৎসব হবে। সেটা হলো কয়েকবার আমেরিকায় পুলিশে হরতাল ছিল। একদিনে যাতে আমাদের সব দাবি চলবে, আমরা আমাদের কাজ করবেন। ও সেই দিনেই কত লুণ্ঠন হলো, কত চোরি হলো, কারণ ওইসব চোর নির্ভয় হলো। তো কারণ তারা বুঝে যে আমরা যদি সাধারণত যখন পুলিশে হরতাল না হয় তো সাধারণত আমরা যদি চুরি করি তো পুলিশ আমাদের ধরবে, পুলিশ আমাদের হিংসা করবে। তো পুলিশে হিংসা সেটা ভালো, যাতে দুষ্কৃতি জনে বেশি হিংসা হবে না। তো এই জগতে হিংসা থাকা দরকার আছে, ধার্মিক হিংসা। যেমন কুরুক্ষেত্রে অর্জুন প্রস্তুত ছিলেন না যুদ্ধ করতে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আদেশ দিয়েছে যে তোমার কর্তব্য আছে যুদ্ধ করা, হিংসা করা, যেটা করতে হবে, যাতে অতিরিক্ত হিংস্রিক দুর্যোধনে রাজা আর থাকবে না। তো অহিংসা অষ্টয়ম, তো এইটাও বলা উচিত না, বলা দরকার উচিত না, যে শুদ্ধ বৈষ্ণব জন তো চোর মিথ্যাবাদী অত্যাচারী ব্যভিচারী নন, সকল মহান গুণ বৈষ্ণবদের সাথে থাকে। তো বৈষ্ণবের তো চোর ডাকু এইরকম না, তাদের চরিত্র, বৈষ্ণবের চরিত্র সর্বদা পবিত্র। তো ইতিহাসে কখনো কখনো দেখা যায় যে ইতিহাসে কয়েকজন শুদ্ধ ভক্ত চর ছিল, বেশি না, বিশেষ করে দক্ষিণ ভারতে প্রসিদ্ধ আছে থিরুমঙ্গাই আলবা, আলবা মনে শ্রীপাদ রামানুজাচার্য আবির্ভাবের আগে দ্বাদশজন আলবার ছিলেন। আলবা মানে আচার্যের মত, আসলে তারা সব ভগবানের নিত্য পার্ষদ ছিলেন। তো তার মধ্যে এই ছিলেন থুরুমাঙ্গাই আলবা। তার প্রবল ইচ্ছা ছিল ভগবান শ্রী রঙ্গনাথ স্বামী, মানে দক্ষিণ ভারতে এখনো খুব সুন্দর মন্দির, বিরাট বিশাল মন্দির আছে তো রঙ্গনাথ স্বামী, এবং বিগ্রহ এই তো কত বড় আছে। তো শায়নাবস্থায় ভগবান এবং তার দিব্য মূর্তি হয়তো 3 মিটার লম্বা আছে, না এর থেকে আরো লম্বা। আপনি গেছেন সেখানে? বেশি হবে, 4 মিটার হতে পারে। তো তার জন্য এই সুবিরাট সুরম্য মন্দির স্থাপন করার ইচ্ছা ছিল থিরুমঙ্গাই আলবার। কিন্তু সেই কালে সব রাজা ধনী তার কাছে গিয়ে তো কেউ রাজি, রাজগণ তো রাজি ছিলেন না যথার্থ দান দিতে। এক দুই পয়সা যে যা দিয়ে তো সেই জন্য সেই থিরুমঙ্গাই আলবা এই উপায় সৃষ্টি করেছে। এবং এই শ্লোকে চর্যাবৃত্তি পালন করা উচিত না, চর্যাবৃত্তি গ্রহণ করেন ভগবানের সেবার জন্য। তো লোকেরা এই আমাকে তাদের ধন দিচ্ছে না, তারা বুঝে না যে সব ধন কৃষ্ণের ধন। এইসব বদমাস মনে করে যে এটা আমার নিজের ধন। তো সবকিছু কৃষ্ণকে অর্পণ করা উচিত, কারণ সবকিছুই কৃষ্ণ। তো তারা বুঝে না যাতে এইসব রাজাগণের শাশ্বত কল্যাণ হবে, আমি চর্যাবৃত্তি গ্রহণ করে তাদের ধন ভগবানের সেবায় নিযুক্ত করব। তো এইরকম সম্ভব আছে মহান মহান ভক্তগণের জন্য এবং সকল অবস্থায়। আমরা পরামর্শ দিচ্ছি না যে আপনারা সবাই ও ব্যাংকে গিয়ে সব টাকা পয়সা লুট করে নতুন মন্দির রাধা মাধবের জন্য বানাতে, সেই উপদেশ আমরা দিচ্ছি না। সেটা সম্ভব ছিল সেই কালে সেই অবস্থা, এবং সেই জন্য এখন পর্যন্ত থিরুমঙ্গাই আলবা প্রশংসা করা হয়। কিন্তু সেই আচরণ সাধারণত বৈষ্ণবদের জন্য এবং সকল মানুষদের জন্য নিষিদ্ধ আছে। তো এইসব বুঝতে হবে, অহিংসা অষ্টয়ম আর কি, অহিংসা সত্যম সত্যম, এই সত্য সম্বন্ধে আমরা কিছু বলেছি। সত্য মানে কি? কৃষ্ণের প্রশংসা। আমরা যদি সদাইব কৃষ্ণের প্রশংসা করি, কৃষ্ণ কথা বলি, তাহলে সেটা সত্য কথা। কৃষ্ণ হচ্ছেন সত্য, তার নিত্যায় চরণ সত্য, তাহারা সেবক নিত্য। আমরা যদি নিত্যকালে পরম সত্যের সাথে থাকতে চাই, তাহলে নিতাই পদ সদ কর আস, নিতাই পদ নিত্যানন্দ চরণে সদাইব সেবিত হতে হবে আমাদের দ্বারা। আমাদের নিত্য নিত্যানন্দ সেবা করতে হবে। নিত্য এই শব্দে এক অর্থ আছে দৈনিক, কিন্তু পূর্ণ অর্থ আছে সদৈব, প্রতিক্ষণে নিত্যানন্দে সেবা করতে হবে। আমরা যদি দৈনিক পূজা করি এবং পূজা করার পরে আমাদের সব কদাচার শুরু করা হয়, তো সেটা ঠিক রকম পূজা হয় না। তো সেবা চব্বিশ ঘন্টার মধ্যে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে প্রতি ক্ষণে হতে হবে। এইভাবে আমরা সদৈব সত্তা সাথে সম্বন্ধিত হবে। যেই মুহূর্তে যেই ক্ষণে আমরা সত্তা থেকে বিচ্যুত হয় সেই ক্ষণে আমরা মিথ্যা রাজ্যে প্রবেশ করি, কারণ সত্য আছে এবং মিথ্যা আছে, প্রকাশ আছে এবং অন্ধকার আছে। তো কৃষ্ণ ভক্তি অনুশীলন করা এর অর্থ কি, যে আমরা সেই রকম সাধনা করি যাতে আমাদের মন থন এবং ধন এবং বচন সদৈব সত্য সহিতে সম্বন্ধিত হবে। এবং আমরা যদি সদৈব সত্য সম্বন্ধে থাকি না, তাহলে আমরা অসৎ অবস্থায় আছি। তো অহিংসা সত্যম অস্তেয়ম জার্বদ আর্থ পরিগ্রহ, এই উপদেশ খুবই গুরুত্বপূর্ণ আছে আধুনিক বিভ্রান্ত সভ্যতার জন্য। জার্বদ আর্থ পরিগ্রহ, তো সকলে সকল মানুষে কি দরকার আছে, দৈহিক প্রয়োজন কি কি আছে, কিছু খাওয়া, কিছু কাপড় এবং কিছু আশ্রয়, মানে বাড়ি ছোট না বড়। ইয়াবদ আর্থ পরিগ্রহ, তো আমাদের দৈহিক প্রয়োজন খুব সরল আছে, কিছু অন্ন ডাল শাক সবজি, কিছু কাপড় এবং একটি থাকা জায়গা। কিন্তু আধুনিক সভ্যতায় না অসভ্যতায় আমাদের প্রয়োজন অনেক বেশি হয়ে গেছে। সকালে দরকার কার না কমপক্ষে স্কুটার না কমপক্ষে সাইকেল, তারপর ইলেকট্রিক লাইট, ইলেকট্রিক ফ্যান। তো আগেকার এখনো গ্রাম অঞ্চলে অনেকে ওই এই রকম পাখা কি বলে ওইটা, মানে পাখা কি হ্যান্ড পাখা, ঠিক আছে সেই রকম পাখা ব্যবহার করে, থালে পাতা বাংশ থেকে সেটা ব্যবহার করে, এই তো সুবিধা। সেটা থেকে এই বিদ্যুতে পাকা সুবিধা না, কিন্তু এর দাম আছে খুব, এবং ইলেকট্রিক বিল সেটাও থাকে। তো ইলেকট্রিক বিলে শোধ করার জন্যে কাজ করতে হবে, খুব কাজ। সেটা শুধু ওইটা নয়, টিভিও আছে, ইলেকট্রিক লাইট আছে, পাম্প আছে। তো ইলেকট্রিক বিল কত হয় এই যুগলথেলা মন্দায় মন্দিরে? 6,000 rupees every month, প্রতি মাসে। এবং সাধারণ বাড়িতে কত হবে 200-300 টাকা কমপক্ষে, তা থেকে বেশি, কমপক্ষে 500 টাকা মাসে। তো সেই টাকা কই থেকে আসবে? কাজ করতে হবে। তো সুবিধার সাথে অসুবিধা অনেক থাকে, সেই জন্য প্রভুপাদ এই খুবই সুন্দর উপদেশ দিয়েছেন যে আধুনিক ইস্কনে আমরা ভুল করেছি সরল ভাবে জীবন যাপন করতে। আজকে আমরা মানে এই পাঠের পরে আমরা খোলাওড়াতে যাব। আসলে সেই রকম গল্প প্রভুপাদে খুবই প্রিয়। প্রভুপাদে এইসব গাউনে প্রকল্প সরলভাবে জীবন যাপন কর এবং উগ্র কর্মে সময় অপব্যবহার না করা হয়, তো সরলভাবে জীবন যাপন করা হয়, কিছু শাক সবজি অন্ন ডাল চাষ করা হয় এবং বেশি কাজ না করে, সময় বেশি থাকে কি জন্য? শ্রবণম কীর্তনম বিষ্ণু। কারণ আমরা যদি ভজন না করি, আমরা যদি শুধু চিলাক লাগাই এবং নিজেকে আমি বৈষ্ণব পরিচয় দিই, তো তবু শুধু চিলাক লাগানো থেকে তো ভজন যদি না থাকে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে না। কিন্তু কি হয়, অনেকে আমরা দেখি বৈষ্ণব দীক্ষিত বৈষ্ণব কিন্তু এত ব্যস্ত থাকে কাজকর্মের মধ্যে যে তাদের সময় নাই ভজনের জন্য এবং ওই মেশিনে জপ করে হরে কৃষ্ণ টেক 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 টেক, সময় নাই এবং মন তো পুরো কাজকর্মে আটকে যায়। তো মন যদি ওই কাজ কামে নিযুক্ত থাকে তো কিভাবে কৃষ্ণ স্মরণ হবে? তো সেই জন্য প্রভুপাদের এই প্রকল্প ছিল যে প্রচারের জন্য আমরা শহরে থাকতে পারি এবং যারা প্রচার করে না তাদের জন্য সবচেয়ে সুবিধা হবে ভজনের জন্য। তো এই শহরে জীবন ছেড়ে তো গ্রামাঞ্চলে থাকো এবং সরলভাবে জীবন যাপন করো এবং বেশিক্ষণ সময় হরে কৃষ্ণ বলো এবং সুখী রহ। তো যাবৎ অর্থ পরিগ্রহ, আর কি ব্রহ্মচার্য, আপনারা যদি ব্রহ্মচার্য সম্বন্ধে জানতে চান আমার বই না ওই বই আছে, দাম আছে এই টাকা দেওয়ার জন্য কাজকর্ম করতে হবে, কিন্তু সেই বই পড়লে হয়তো আপনার কাজকর্ম সব নষ্ট হয়ে যাবে, সেই ইচ্ছা থাকবে না আমি ব্রহ্মচারী হব, সেই ইচ্ছা আসবে ওই বইয়ের দ্বারা আপনার সকল আশা নষ্ট হতে পারে, সাবধান করো। তপা তপস্যা কি আছে এই কলিযুগে আমরা বুঝি না তপস্যা কি আছে। সকালবেলা একটু ঠান্ডা যদি থাকে কেউ উঠতে চায় না, আমি অসুস্থ, কখন পর্যন্ত অসুস্থ থাকবে? প্রসাদের সময় পর্যন্ত, সেই সময় সুস্থ হব। টেম্পল প্রেসিডেন্ট জানে তো, সেই জন্যেই আমাদের অনুরোধ আছে যে কমপক্ষে এই চারটি নিয়ম পালন করুন, কমপক্ষে এই তো তপশ্চর্য করো, মাংস আহা না করো, মৎস্য আহা না করো, আমিষ আহা না করো, পরশ্রী গমন না করো, নেশা নেই করো এবং জুয়া ইত্যাদি খেলা বর্জন করো। তো কমপক্ষে এই তপশ্চর্য এবং এই চারটি নিয়ম পালন করা অনেকে খুব কঠিন মনে করে। চা আমরা কেন চা ছাড়ব? এই চা তো শিলেতে গড়, এটা দেশের জিনিস। তো চা ছড়ো, চা ছেড়ে দাও এবং কৃষ্ণ নাম অমৃত পান করো। চারের স্বাদ থেকে অনেক মিষ্টি আছে। সৌচম এই দেশে এই পর্যন্ত একটু একটু সৌচম চলছে, কিন্তু পাশ্চাত্য দেশে সাধারণ রীতি আছে যে লোকেরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে অফিসে যায়, স্নান করা তো অভ্যাস নেই। অনেকেই সপ্তাহের মধ্যে না মাসের মধ্যে একবার স্নান করে, তো পায়খানা করে কাগজ দিয়ে সোজ অভ্যাস করে কাজ হয়ে গেছে। শিলপ্রভুপাদ কি যায় ম্লেচ্ছদেহ উদ্ধারক শিলপ্রভুপাদ, তো কৃষ্ণ কথা সেটা দূরে থাকুক, আমরা যে পায়খানা করার পরে স্নান করার দরকার আছে সেই কথা সম্বন্ধে আমাদের কিচ্ছু জ্ঞান ছিল না। সেই এইসব যা ওই ছোট শিশুদের শিক্ষা দেওয়া হয়, বড় জজ বস সেই রকম মানে জাগতিক দৃষ্টিতে এই তো বড় মানুষ, তো পায়খানা করে কাগজ দিয়ে পরিষ্কার করে, স্নান টান করে না। সৌচম স্বাধ্যায়, স্বাধ্যায় মানে শাস্ত্রাভ্যাস। আপনারা সবাই প্রভুপাদের সকল গ্রন্থগুলো পড়ছেন নাকি? আমি জানি যে নবদ্বীপ প্রভু একটু রকম পণ্ডিত আছেন, মানে শাস্ত্র পড়েন, আপনার ঘরে কিছু শাস্ত্র আছে। আসলে কি হয়, আমাদের শাস্ত্রাভ্যাস করে ইচ্ছা থাকলেও যারা নেতৃত্ব গ্রহণ করে এই ইস্কনে আমরা এত ব্যস্ত থাকে কি আমরা যথেষ্ট সময় পাই না শাস্ত্র অধ্যয়ন করার জন্য। তবু করতে হবে সকল ভক্তদের জন্য এই শাস্ত্র অধ্যয়ন করা খুব বড় প্রয়োজন আছে। এবং আরো কি স্বাধ্যায়া পুরুষার্চনা, সেটা এই কথা, এই কথা তো এই কেন্দ্রবিন্দু, এটা মৌলিক কথা। অহিংসা থাকলেও সত্য বচন বলা অভ্যাস থাকলেও আমরা যদি চর না হয়, আমরা যদি যাবদ অর্থ পরিগ্রহ অভ্যাস করি, আমরা যদি ব্রহ্মচারী হয়, তপস্বী হয়, শুচি হয়, সদায় ও করে, কিন্তু আমরা পুরুষ অর্চনা আমরা কৃষ্ণের সেবা করে না, তাহলে এই সব অনুগুণের কোন মূল্য থাকবে না। সকল গুণের লক্ষ্য না সকল গুণের সম্রাট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। তো আপনারা গুণী মানুষ আছেন, আপনাদের সকল সদ্গুণ শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করুন, অথবা আপনাদের সদ্গুণ সব ব্যক্ত হবে। এবং আমি অসদ্গুণী, তবু শ্রীল প্রভুপাদের কৃপায় আমি চেষ্টা করছি পুরুষার্চন করতে, সেজন্য আমার সকল সদ্গুণের অভাব থাকলেও আমার জীবন কৃতার্থ আছে আমি মনে করছি। হরে কৃষ্ণ। শ্রীমৎ ভাগবত কি যায়, শ্রীল প্রভুপাদ কি যায়। হরে কৃষ্ণ। প্রশ্ন, আপনার অসংখ্য সদ্গুণ আছে, তার সাথে আর একটা হাওয়া দরকার আছে, তো মৃদঙ্গ বাজানোর সময় কীর্তন
করতে হবে। আমার প্রশ্ন আছে যে আমাদের স্কুলে আমরা দেখেছি আমাদের অনেক গুরু মহারাজ আছে যারা দীক্ষা দিচ্ছেন, প্লাস অনেক মহারাজ আছে যারা দীক্ষা দিচ্ছেন না। তো আমি যে মহারাজের কাছে দীক্ষা নিচ্ছি উনি তোমার গুরু মহারাজ, ঠিক আছে, প্লাস পাশাপাশি আমাদের স্কুলের যখন গুরু দীক্ষা দিচ্ছে আমি ওনাদের কিভাবে দেখবো, কোন দৃষ্টিতে দেখবো, আমি ওনাদের মহারাজ বলে ডাকবো না গুরু মহারাজ বলে ডাকবো? আর যারা দীক্ষা দিচ্ছেন না তাদের কি শুধু মহারাজ বলে ডাকবো?
সাধারণত আমরা আমাদের দীক্ষা গুরুকে গুরু মহারাজ সম্বোধন করি, অন্যদেরও আমরা গুরু মহারাজ বলতে পারি যদি আমাদের সেরকম ভাবনা থাকে। বিশেষ করে যদি ওই গুরু শিষ্য সম্বন্ধে যদি থাকে, যদি স্থাপিত হয় সেটা চলবে। এই দেশে বিশেষ করে দেখা যায় যে অনেকে আমার দীক্ষাদার শিষ্যরা নন, তবু আমাকে গুরু মহারাজ বলে, তো ঠিক আছে, এর মধ্যে ত্রুটি নয়, সেরকম বলতে পারে। আসলে গুরু মনে কে, গুরু মনে বড়, এবং বৈষ্ণবদের দৃষ্টিতে সকলেই আমার গুরু।
গুরু মহারাজ, আমি একই প্রশ্ন সুভাষী গ্রহস্থ করছিলাম, আপনি যেহেতু দিয়েছেন সুভাষী গ্রহ আমি সেহেতু দিয়েছেন, বলেছে স্কুলে যারা দীক্ষা দিচ্ছেন প্রত্যেকে আমাদের উচিত গুরু মহারাজকে ডাকা বা গুরু মহারাজের মতো সম্মান করা উচিত। আমাকে বলেছে যে তুমি জগতের মধ্যে শিষ্য, তুমি যদি ভক্তি চাটবে গুরু মহারাজ কাছে তুমি দীক্ষা নিতা তাহলে তাকে গুরু ডাকতা।
সকল গুরু ভাই তো গুরু যেমন মনে কর সেটি, তবু বুঝতে হবে যে প্রত্যেক ভক্ত প্রত্যেক জীব আলাদা আছে। তো ইসকনে আমরা সব প্রভুপাদের অনুগামীরা, এবং প্রভুপাদ যা আমাদের দিয়েছেন তা আমরা চেষ্টা করে অন্যদের দিতে। তবু কিভাবে একজন গুরু দেন এবং কি বিষয়ে বেশি জোর দেওয়া হয়, তো সকল গুরুদের মধ্যে কিছু পার্থক্য হবে, সেটাও সম্ভব। তো সেই পার্থক্য থেকে আমরা বিভ্রমিত হওয়ার উচিত না। যেমন জয়বতাকা মহারাজ এবং আমার চরিত্রের মধ্যে অনেক পার্থক্য আছে। কালকে রাত্রে আমি বললাম যে আমি শুয়েতে যাচ্ছি, কিন্তু এই সময় দশটা পরে জয়পতাক মহারাজের প্রচার শুরু হয়নি, সকালবেলা দুইটা পর্যন্ত অনেক লোকদের সাথে কথা বলবেন, অনেকেই উপদেশ দেন, কিন্তু আমি তো সেই রকমই করি না, আমি শুয়েতে যাই, খুব ভরে উঠি। তো কি করে ইনি প্রচার করে এবং কিভাবে আমি প্রচারে অভিনয় করি, তার মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য একই। তো একাদশী নিয়ে নয় করা খুব কঠিন বিষয়, এবং যত পণ্ডিত তত পঞ্জিকা আছে, শুধুমাত্র নয় যে ইস্কনের পঞ্জিকা অন পঞ্জিকা থেকে আলাদা আছে, ওই সকল পঞ্জিকার মধ্যে তফাত আছে। আসলে আমাদের পঞ্জিকা কিভাবে গঠিত হয় সেটা একদম বৈজ্ঞানিক ভাবে সেটা সম্ভব হয়, কারণ এটা অন্য জায়গা এবং তিথি অনুসারে একাদশী পালন করা হয়, এবং ওই তিথি নির্ণীত হয় ওই চাঁদ এবং সূর্যের চালনা, ওই কি বলা হয় গণনা করা হয়, ওইসব পণ্ডিতের কাজ। আমি তো ঠিক বুঝি না কি করে করে, কিন্তু এই জায়গায় ওই তিথি কোন সময় থেকে হয় অন্য জায়গা থেকে আলাদা হবে। তো সম্ভব হয় যে কখনো কখনো এখানে একাদশী তো স্বামীবাগে ঢাকায় অনেকদিন পড়বে, সেটা সম্ভব, কারণ আমরা জানি না, সেই জন্য আমরা মনে করি যে ভুল হচ্ছে, কিন্তু সেটা না। ব্রহ্মচারীরা যখন কৃষ্ণ সেবা করে, বিগ্রহ সেবা করে,
তখন কৌপিন ব্যবহার করে, কিন্তু গৃহস্থরা কি ব্যবহার করে?
স্বীকার করছি যে এই ব্যাপারে আমি কখনো চিন্তা করিনি এর আগে। গবেষণা করব, সেলাই কাপড় তো চলবে না, এবং আসলে এই কৌপিন তো বিরক্ত মানুষের জন্য, জানে না, স্বীকার করছি আমি মূর্খ, জানে না। উত্তর ভারতে দেখা যায় অনেক গৃহস্থরা ও কৌপিন পরে, না আজকাল না আগে কালে, ওইটা লঙ্গৌটা বলে, ওইটা সেলাই কাপড় মানে সেলাই করে, ওইটা মাকে থেকে কেনা নেওয়া হয় লঙ্গৌটা। যারা যৌন জীবন নিয়ন্ত্রণ করে গৃহস্থ আশ্রমে, তারা গৃহস্থ ব্রহ্মচারী বল। কিন্তু আসলে ব্রহ্মচারী কৌপিন তো ব্রহ্মচারীদের জন্য না, ভিক দেওয়া মানে ওই বেশ গ্রহণের সাথে সাথে ভিক দেওয়া মানে ওই বাবাজি হওয়ার সাথে সাথে না কৌপিন গ্রহণ করা হয়, সেটা সৎক্রিয়া সার দীপিকা কৌপা বাটা নিয়ম হয়। আসলে কৌপিন তো ব্রহ্মচারীদের জন্য না, তো কে পূজার্চন করবে? বিরক্ত মানুষের তো সাধারণত করে না, গৃহস্থরা বেশি করে। সকল মন্দিরে গৃহস্থ পূজারে আছে না? এবং ঘরে মেয়েরাও করে, মহিলারা। কিন্তু পূর্বকালে, পূর্ব যুগে তো মেয়েরাও তো সেলাই কাপড় পরেনি, এই কি বলে ছলি, ওই যারা ওই মহিলারা পরে সে আসলে নতুন, আগে কালে তো পরেনি। বিশেষ করে ব্রাহ্মণ মহিলারা তো পরেনি, কিন্তু শাড়ি কি রকম পরতেন, পরতে যাতে ওই কিছু অশ্লীল হলো না, অশ্লীল বুঝে। ঠিক আছে, তো এখানে আমরা সমাপ্ত করি। আমি একটু গবেষণা করি আপনার প্রশ্নে, এবং আমাকে ওই আপনার ইমেল ঠিকানা দিলে না মন্দিরে, তো উত্তর ফেলে আপনাকে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, হরে কৃষ্ণ।